exclusively on FusionBD.com.
شما اینه چه کاشه های بسید 89.2 FM موشنگ اچی شرمین موشنگ اچی دوتو گلپو کدی برای مادو تو از که دوتو گلپو شون با بطن گلپو دی کافه اگه بودی بطن گلپو دی نمو چه گاندو جا خوب شامنی ها جاره لیکو آمد شبال پریوشی شرمین مکو برتر از بورشون آمه کدی برای مادو چه دو اشون دهاله গন্ধটা খুব সন্দেহজনকের প্রথম পর্ব শুনি তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো গল্পের দ্বিতীয় পর্বে তারপর আবার ফিরে আসছি সেই পর্যন্ত সঙ্গে থাকবেন আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 সঙ্গে আছি শর্মিন আর এখনকার গল্পটি বলে শোনাচ্ছে সেতু
সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ 50 বছর আগেকার কথা আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর এসব ছিল না লোকজন এত দেখা যেত না চারধারে কিছু গাছ গাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দমুহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারে 3-4 কিংবা 7 দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা 5 বোন আর 4 ভাই দিদিমা এ মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই তখন ছোটখাটো কাজে দিদিমার ঝামেলার কোনো অন্ত নেই এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নেচার বেঁচে বেঁচে লিচু গাছের ছাওয়া পাথর কুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধা পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল সেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সেই খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে জরুরি ভাতিতেও চাপত ছোট আর নির্জন হলেও বেশ আমোদের জায়গা ছিল দোমোহানি দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোরকিপার অক্ষয় সরকার একদিন দাদামশাইকে বললেন এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাচুজি লোকজন সব বাজিয়ে নেবেন হুঠাৎ যাকে ধরে ঘরে ধরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলে পুলেদের সামলে রাখবেন এখানে কারা সব আছে তা ভালো নয় দিদিমা ভয় পেয়ে বললেন কাদের কথা বলছেন দিদি বাড়িতে গিন্নি শুধু বললেন সে আছে বুঝবেন তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতেন একদিন হলো কি পুরানো ঝিসুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপুর বেমার হয়েছে তাকে যেতেই হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়ে চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছে তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধা বয়সী বউ এসে বলল ঝি রাখবেন দিদিমা দোনমনা করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পানি গিন্নি একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন নাকি কই দেখি দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় যেন খাওয়া অনেক ঢাকাটা কিন্তু তাকে পাওয়া গেল না পানি গিন্নি মিটকি হাসি হেসে বললেন ওদের ওরকমই ধারা ঝিটার নাম বলুন তো দিদিমা বললেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতেও ওকে দেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার আপনি বলুন তো এটা পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন সবকে খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ ঠিক রাখুন এই বলে চলে গেলেন তিনি আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদে ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিল তুমি সে মাথা নিচু করে বলল লোকজন এলে আমাকে সামনে রাখবেন না মা আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা আর গেল না ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হল। একদিন লাইনে গেছেন, নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাত বিরাতে ঘুমিয়ে পড়েন, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হরহামশাই হতো। সেরকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই, হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় সাজ করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগা ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার তার ফায়ারম্যান কয়লার ডিপির উপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমাচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসল দিল, গাড়িও ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক, ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হা করে ছেড়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাড়ি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দমুহানিতে পৌঁছালেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দমুহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো চালাচ্ছি। বলছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না। এইসব বলছেন, ম্যাজিক তখন শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হাত থেকে শূন্যে উঠে ডিগ বাজি গেল, তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এরপরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হল না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে একে ওকে খেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিচ্ছু নেই, আমি বাঘভাল্লুক নই। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকে লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগল, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদু কাঁদু হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল ঢেলে সে মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হা করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হালকা বেরিয়ে আসে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হালকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগল, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন, তবু হা করলেই আগুনের হালকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলাশোনা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন ভাষায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতে উঠেছিলেন, রাতে খেতে বসে দাদামশাই থেকে বললেন, আমার খেলা গণপতির চেয়ে ভালো, অতি আশ্চর্য খেলা দেখা না। ভট্টাচার্য বললেন,
হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমিও এরকম আর দেখি না।
দাদামশাই অবাকে বললেন,
সে কি এ তো আপনি দেখালেন।
ভট্টাচার্য আমতামতামে বললেন,
তা বটে, আমি তো দেখালাম, আশ্চর্য।
তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমহালিতে। বাসায় পা দিয়ে বললেন,
তোদের ঘর দোর একটা আষ্টে গন্ধ করছে কেন?
সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন,
আসবো না তো আষ্টে গন্ধ, শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও পেয়েছিলাম গন্ধটা, পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে একটা গন্ধ।
কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল, অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন,
এসব ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক।
সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি, বাছা তোমার শ্বশুর তো ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপটা বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে আর থাকে কি করে? দিদিমা অবাকই বললেন, এসব কি কথা বলছেন আপনি মাসিমা, আমার শ্বশুর জপটা করলে কমলার অসুবিধা কি? সমদ্দারের মা তখন দিদিমার থুপনি নেমে বললেন,
তুমি বুঝি কিছুই জানো না, তাই তো বলি। তা বলি বাছা, দমোহানের সবাই জানে যে এই হচ্ছে ওই দলেরই রাজত্ব, ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাচ্ছে, বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা।
কারা? দিদিমা তবু অবাক,
বুঝবে বাবু, বলে সমাদ্দারের মা চলে গেল।
তার কথাটা মিথ্যে নয়, দমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব, ডুয়ার্সের ম্যালেরিয়া, কালা জ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না, যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলে ঠিক লোক ছুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিল। সমাদ্দার একটা চিঠি লিখছিল, সেটা শেষ করে ডাকলেন,
ওরে কে আছিস?
বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন,
যা একে ডাকে দিয়ে।
দাদামশাই তখন জিজ্ঞেস করলেন,
লোকটাকে কি নতুন রেখেছেন নাকি?
সমদ্দার মাথা নেড়ে বললেন,
না না, ফার্স্ট পারপাস ছেড়ে দিয়ে যায় আর কি, খুব ভালো, ওরা ডাকলেই আসে, লোকটক নয় ওরা সবাই।
তো তাই আমাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামের একজন বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটার মেয়ে এসে যে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে নাকি ছেলে। সেবার সিরাজ তৌলা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল, লেপ চাপা হয়ে কোপো করছিল। নাটক প্রায় শিখিয়ে ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি, একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোফ কামিয়ে আগা গোড়ায় নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিচ্ছু টের পেল না। কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতেন যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন,
দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোলা সুরও কেউ টের পায়।
দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে,
মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন আপনি?
সমদ্দার হেসে শতখান হয়ে বলল,
সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন।
মামাদের মধ্যে যারা একটু বড়, তারা বাইরে খেলে বেড়াত, মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা, মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মার দাসী রোজ দুপুরে লুডো হয়ে বসত, তারপর ডাক দিত, আইরে। অমনি চুপ করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেঝো মামাই যেত বল খেলতে, দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত, ছোট জায়গা, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লে মামারা ডাক দিত,
কে খেলবি আয়।
অমনি চার পাঁচ জন এসে হাজির, মামাদের বয়সেই সব ছিল, খুব খেলা জমে। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার। দমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দমোহানির টিম খুব ভালো খেলা শুরু করল, দুটো গোল শোধ করে আরো একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল,
ওরা 12 জন খেলছে।
রেফারি ফোনে দেখলেন, না 11 জন। ফের খেলা শুরু হতেই একটু পরে রেফারি খেলা থামিয়ে দিয়ে দমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন,
তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে।
দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল,
আপনি গুনে দেখুন।
রেফারি গুনে দেখে আহমদ 11 জন। দমোহানির টিম আরো 3টে গোল দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, দর্শকদেরও তাই মনে হচ্ছে। গুনে দেখা যাক 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দমোহানের টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন,
শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না, একটা কালো ঢেঙা ছেলে, একটা বেটে আর ফর্সা আর একটা সারের মতো, তারা কই?
দমোহানের ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গেল। তাতে রেফারি আরো রেগে চন। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাঁপসে পড়ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন,
আবার সেই গন্ধ, এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমদার?
স্টেশন মাস্টার সমদার পাশেই ছিলেন, বললেন,
ম্যাডামে একটু বাড়াবাড়ি করে ফেলেছে।
কে, কাদের কথা বলছো তুমি?
সমদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন,
গন্ধটা খুবই সন্দেহজনক।
দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন,
এসব ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক। বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতে সব লোকজন এসে বড় করতে গেল, আবার হুশকোশক মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হল, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি, একটু তামাক খাই। অমনি একটা কে যেন বলে উঠল,
এই যে বাবা মশাই, তামাক ছেড়ে দিচ্ছি।
অবাক হয়ে দেখি সত্যি একটা লোক ওলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা?
দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন,
এ ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক।
মা প্রায় দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন, রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতেন দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন,
রসুর বাবু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা।
এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা চিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না, সেই সময় দমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারো আনাই নাকি সত্যিকারের মানুষ নয়। তাই অবশ্য কেউ মাথা ঘামাত না, সকলেই তো অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটা ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দমোহানিতে আসবার সময় আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল, তারও দোষ দেওয়া যায় না। ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে, তার কিছু বেশি ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো। দমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হল। মাস্টারমশাইকে তার বলতে পারছেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকার উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটি সমবয়সী ছেলে এসে দাঁড়ায়।
কি বলছো?
আমি একটু বাথরুমে যাবো, আমার সঙ্গে দাঁড়াবে? সেই শুনে ছেলেটা তো হেসে খুঁটি খুঁজ বলল,
দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়?
বড়মামা ধমক দিয়ে বললেন, ফ্যাট ফ্যাট করিস না, দাঁড়াতে বলছি, দাঁড়াবি।
ছেলেটা অবশ্য দাঁড়ালো, বড় মামা বাথরুমে কাজ ছেড়ে এলে ছেলেটা বলল,
কি যার ভয় বললে না?
বড় মামা গম্ভীরে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতে বাতাস শুনেছে। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছে তোমরা, তাই এরকম সব ভূত হতো মোবাইলে, কেউ গা করত না, কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুনতেন, লোকের গা শুনতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খুলি, তাতে শিঙ্গি মাছ নিয়ে আসছিল। তো একটা মাছ মাছ পথে খলুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে হালুত ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশের বাবা তাকে থামিয়ে গা শুকিয়ে বললেন,
এ তো ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক, তুমি কে হে, হ্যাঁ কারা তোমরা?
এই বলে দাদামশের বাবা তার পথ আসতে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল,
কেন ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক, আপনি কে বলুন তো, হ্যাঁ কে আপনি?
এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই, ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুবই লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে, ভাবা যায়?
ঘুমের মাঝে হঠাৎ করে তীব্র একটা শব্দ হলো, ঘুম ভেঙে গেল শতাব্দীর। এভাবে বহুদিন তাকে কেউ ডাকেনি, কে গভীর ঘুমের ভেতর ডাকলো তাকে? রেনু। কিন্তু রেনুরা সেদিন গোলক ধাতে মিলিয়ে গেল, স্কুলে ভর্তি হয়েছে মাত্র তখনও। সেই তখন থেকে রেনুর সাথে শতাব্দীর পরিচয়। পরিচয়টা কেবল পরিচয় ছিল না, ওর জন্য যা খুশি তাই করতে পারত রেনু, শতাব্দীর মা ছিল না। রেনু কখনো বুঝতে দেয়নি ওকে সে কথা। সারাটা দিন রেনুর সাথে কাটত শতাব্দীর, রাতেও থেকে যেত রেনু ওদের বাসায়। শতাব্দীর বাবা আত্মসায় খুশি হতেন, রেনুর গরিব বাবা মাও স্বপ্ন দেখত রেনু আর শতাব্দীকে নিয়ে, বড়লোক বাবার একমাত্র ছেলে, থাকুক না মেয়ে ওখানে, কি আর এমন আসবে যাবে তাতে। রেনু অবশ্য চাইত না থাকতে, চলে যেতে চাইত, শতাব্দীর অনুরোধ ফেলতে পারত না রেনু। শতাব্দী বললে থেকে যেতে হতো ওদের বাড়িতে, বিশাল বাড়ি, অনেক চাকর বাকর আর বাবা, কিন্তু তাদের কাউকে আপন মনে হতো না শতাব্দীর। বুকে ধরে আঁকড়ে রাখত রেনুকে, সে ভয় পেত রেনু চলে গেলে ওর কেউ থাকবে না। কিন্তু একদিন সেই রেনু মিলিয়ে গেল ওর কাছ থেকে, বাবা বলল রেনু হারিয়ে গিয়েছে, স্কুল থেকে ফেরার পথে পথ হারিয়ে গোলকধাতের ভেতর পড়ে গিয়েছে। এরপর থেকে গোলকধাতার জিনিসটা কি সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল শতাব্দী। অনেক খুঁজে এক ফকিরের আস্থানের খোঁজ পেয়েছিল সে। ফকির জানত গোলকধাতার বিষয়টা, ততদিনে শতাব্দীর বয়স বেড়েছে, সবে ক্লাস টেনে উঠেছে, সে নতুন এক বান্ধবীও জুটেছে। ফকির বললেন রেনুকে পেতে হলে ঘর ছাড়তে হবে তাকে, এমনকি পরিচিত মানুষের কাছেও আর ফিরতে পারবে না শতাব্দী। খুব ইচ্ছে করছিল শতাব্দীর ফকিরের কথা মতো আস্থানাতেই থেকে যেতে, কিন্তু ততদিনে পিছুটান তৈরি হয়ে গিয়েছে। ছেলে মানুষ বান্ধবীর কান্না দেখে থেমে গেল সে। এরপর সে বান্ধবীও হারিয়ে গিয়েছে অতীতের কোলে, কখনো আর মনেও পড়েনি রেনুর কথা। অতীতের কোলে চলে গিয়েছিল ছোট্ট রেনু, এখন ছোটবেলা সেসব কথা মনে পড়লে হাসি পায় শতাব্দীর। রেনু কি ছিল, বন্ধু, ভালোবাসা, নাকি বোন? রেনুর মৃত্যু হয়েছিল 15 বছর আগে, মাত্র 10 বছর বয়সে, এখন সেটা জানিও। কিন্তু জেনে লাভ কি, আর না জানলেই বা কি এমন লাভ হতো? রেনু ছিল একটা দমকা বাতাসের মতো। মা চলে যাওয়ার পর এই মেয়েটাকে দরকার ছিল শতাব্দীর, খেলার সাথী, বন্ধু, হয়তো বা ভালোবাসা হিসেবেও। কিন্তু তাই বলে রেনুকে নিয়ে এতটা সময় নষ্ট করা কি ঠিক হয়েছিল? এখন কি এটা নিয়ে তার ভাববার কোনো দরকার আছে? না, নেই। ওসব আগে, অনেক আগে চলে গিয়েছে শতাব্দীর ভেতর থেকে। রেনুর পর আরো অনেক মেয়ে এসেছে ওর জীবনে, কম কিছু দেয়নি তারা, ব্যবহার করে ছুড়ে ফেলার সময় এলো পাথারে কান্না করেছে তাদের কেউ কেউ, কিন্তু সন্তানটি জানে আজকের এই ডাক এই চিৎকার ওদের কারো নয়, এটা রেণু। হ্যাঁ হ্যাঁ, এটা রেণুর গলা। কিন্তু এতদিন পর হঠাৎ করে শতাব্দীর মাথায় রেণু কেন? বিছানার পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে চুমুক দিল শতাব্দী। পাশেই নতুন মেয়েটা শুয়ে আছে, ঘুমোচ্ছে, গভীর ঘুম। ঘুমের তালে দুলে দুলে উঠছে তরুণীর বুকের ভাঁজ। ভূত দেখার মতো চমকে উঠল হঠাৎ শতাব্দী। কে ওটা, রেণু না? রেণুই নাকি? বরফের মতো ঝুমে রইল সে কয়েক মিনিট, তারপর আস্তে করে ফিসফিসিয়ে ডাকল, রেণু। একটু যেন নড়ল মেয়েটা, ভোরের আলো এসে মুখের উপর পড়ল ওর, সাথে সাথেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শতাব্দী। ওটা রেণু না।
তোমার কি কোনো কারণে ঘুম কম হচ্ছে শতাব্দী? না বাবা, একটু পড়াশোনার চাপ আছে। ও ভালো কথা, পড়াশোনা তো তোমার প্রায় শেষের পথে। এবার তাহলে আমাদের ব্যবসার দিকে একটু মনোযোগ দাও, নাকি সেই ইচ্ছেটাও নেই?
তুমি কোন উত্তরটা শুনতে চাচ্ছ?
তোমার কাছ থেকে সত্য উত্তরটাই শুনতে চাচ্ছি।
না, আমার কোনো ইচ্ছে নেই তোমার ব্যবসা দেখার। তুমি ব্যবসা দেখে অনেক টাকা কামিয়েছ, আর কত?
শোনো, জীবনটা বাংলা সিনেমার মতো না। তুমি ভেবে দেখো, সময় চলে যাচ্ছে না। আমি কামিয়েছি বলে তুমি টাকা কামাচ্ছ না। তোমার ছেলে কি বলবে বলে মনে হয়? সে নিশ্চয়ই এই একই কথা বলবে না তোমার মতো। তাকে কষ্ট করতে হবে টাকার জন্য, কারণ আমার টাকা অফুরন্ত নয়। ফুরিয়ে যাবে এক সময় সবকিছু, তখন কি করবে?
আমি বিয়ে করবো না বাবা, তা ছেলের প্রশ্ন আসছে না।
বিয়ে করবে না? তাহলে এভাবেই কাটবে পুরোটা জীবন?
আমি ঠিক জানি না বাবা।
কিন্তু জানতে হবে শতাব্দী, এভাবে তো হয় না। আমিও বুড়ো হয়ে যাচ্ছি, আমার দেখা শোনার জন্য তো একজন।
তুমি তাহলে একটা বিয়ে করে ফেলো।
কথা তোমার বিয়ে নিয়ে হচ্ছিল,
তবে দরকারটা তোমারই বেশি। আর হ্যাঁ, মারি আন্টি ফোন করেছিল, আজ রাতে তোমাকে হোটেল লা মেরিনাতে যেতে বলেছে। বাসা তো খালি পড়ে থাকে বাবা, হোটেলে পয়সা কেন খরচ করে বলো তো? আমি তো এমনিতেও টাকা কামাবো না বলে ঠিক করেছি, তুমি এত খরচে হলে তোমার সম্পত্তি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কে কথা বললো?
কিছু হয়েছে নাকি?
আমি এলাম,
ভুল করে ফেলেছি, বড্ড বড় ভুল করে ফেলেছি।
বার্ষিকীতে কখনো নিয়মিত ছাত্র হিসেবে কাজ করেনি শতাব্দী, রেজাল্টটাও যে ভালো তা না, তবে সবার মাঝে বেশ একটা মোহ কাজ করে আর কি। নিয়ে অনেক টাকা আছে ওর বাবার, দামি গাড়ি করে নামে সে, মেয়েদের ফিসফিস কথা আর মুচকি হাসির কারণ হতে ওগুলোই যথেষ্ট। তবে ছেলেদের কাছ থেকেও কিছু কম পায় না সে, চাটুকারিতা, বন্ধুত্ব, ঈর্ষা সব দেখেছে শতাব্দী। তার প্রিয় জায়গা এখন হয়েছে ভার্সিটির ছাদ, সরাসরি ছাদে উঠে পড়া যায় না, পালা মারা থাকে, উপরে ডিঙিয়ে যেতে হয়। ভালো ছেলেরা যায় না ওখানে, অদ্ভুত হলেও খারাপ ছেলেদের ভালোবাসে মেয়েরা, আকর্ষণ বোধ করে তাদের প্রতি। শতাব্দীর জন্য আকর্ষণটা অনেক আগেই ছিল মেয়েদের, তার চরিত্রে খারাপ আর অন্ধকার ভাবটা সে আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। মেয়েদের কম দেখেনি শতাব্দী, বাবার রক্ত বইছে তার শরীরে, মায়ের কথা মনে নেই ওর। সবাই বলে মা মরেনি, মাকে বাবা মেরে ফেলেছিল। ভয় পায় শতাব্দী বিয়ে করতে, গ্রাফটা একইভাবে যাচ্ছে। এই ওর নারী ভোগ না মেটে না এমন আক্রোশ, ওটা হয়তো আঘাত করবে ভবিষ্যতে সঙ্গীকেও, মনে মনে মেরে ফেলবে তাকে। অন্য নারীর সাথে শতাব্দীকে দেখলে নিজেকে মেরে ফেলতে কি খুব কষ্ট হবে মেয়েটার? আর তাতেও যদি সে না মরে, তাহলে হয়তো কোনোদিন মার খেয়ে মরে যাবে সে শতাব্দীর হাতে। সেটাই হয়তো ঘটেছিল মায়ের বেলায়, বুঝতে শেখার পর থেকেই তাই দূরে থাকতে চেয়েছে শতাব্দী নারী নামক কারো কাছ থেকে। নারীরা সেটা হতে দেয়নি, ফলাফল সম্পর্ক গড়িয়েছে বিছানা পর্যন্ত, নিজেকে আটকেছে শতাব্দী, এর বাইরে কোনোদিন যায়নি, কেঁদে কেটে কেউ মরে গেলেও না। সে ভয় পায়, নিজেকে ভয় পায়, নিজের রক্তকে ভয় পায়, খুব বেশি যন্ত্রণা হলে মদে ডুবেছে শতাব্দী, শুকনো নেশার সাহায্য নিয়েছে। তবে লাভ কি খুব একটা হয়েছে তাতে? গত সপ্তাহে মেয়েটাকে বেধড়ক মারল সে, সেটা কি ইচ্ছে করেই না? কি দরকার ছিল? কি ভুল করেছিল মেয়েটা? কিচ্ছু না, কিছুই না, সব দোষ ওই রক্তের। রক্তই শেষ অব্দি খেলো ওকে। বাবা অবশ্য সব ব্যবস্থা করে দিয়েছিল, খবরটা পত্রিকা পর্যন্ত যায়নি, কেউ জানতেও পারেনি মেয়েটা কোথায় হারিয়ে গেল। মানুষের বড্ড বাড়াবাড়ি চারদিকে, কেউ আছে নাকি নেই তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কারো। মেয়েটার বাড়ির লোক খুব বেশি শক্তিশালী কেউ ছিল না, এখানে চেঁচামেচি করে লাখ সাতেক টাকা নিয়ে চুপ করে গেল ওরা। আর তারপর থেকে শতাব্দী নতুন করে ফিরে পেল রেণুকে। হঠাৎ যেন একগাদা কালি মিশে দিল ওর মুখে। কেউ রাতের বেলা একা বিছানা ছটফট করছে শতাব্দী, হঠাৎ খেয়াল করলো ঘরে ও আর একা নেই। তুইও পারলি তাহলে?
পারব না কেন? আমার বাবা বেড়েছে, আমি বাবার ছেলে।
আর মায়ের?
মা মরে গিয়েছে, তাকে আমি দেখিনি।
আমাকে তো দেখেছিলি।
কে? রেণু?
দেখলি, চিনতে পেরে গেলি। আমার কথা তো ভাবতে পারতিস।
তুই মরে গেছিস, এখানে কেন তুই?
কারণ তুইও মরে গেছিস। তোর বাবা মরে গিয়েছে বলে তুইও মরবি? তোর কি কিছুই মনে নেই শতাব্দী? আমার কথা, আমার কথা কি কিছুই মনে নেই তোর?
না, নেই মনে, কিচ্ছু মনে নেই আমার। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বোধ হয় পাগল হয়ে গেছি। তাহলে তোকে দেখছি কিভাবে? আমার কেবল মনে আছে তুই মরে গিয়েছিস। মরা মানুষের সাথে আমি কথা বলতে পারি না, আমার মাথা খারাপ হয়ে গেছে।
সত্যি কিছু মনে নেই তোর?
না, নেই।
সেই রাতের কথা, আমার চলে যাওয়ার কথা?
ভয় দেখাচ্ছিস?
তুই বদলে গেছিস শতাব্দী, তোর মনে নেই ওরা আমাকে?
কি, তোকে কত খুঁজেছি জানিস? কি হয়েছিল, কি করেছিল ওরা? কারা ওরা, কারা, কি করেছিল ওরা তোর সাথে?
ওরা আমাকে মেরে ফেলেছিল শতাব্দী। আমি মরে যেতে চাইনি, কখনো চাইনি।
কিভাবে, কিভাবে বল, কে মারলো, কেন মারলো তোকে?
তুই সেটা জানিস, তুই দেখেছিলি সবকিছু। তোকে আমি দেখেছিলাম, আসিসনি তুই, আমার কথা শুনিসনি তুই।
আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না রেণু।
মনে পড়বে শতাব্দী, একটু চেষ্টা কর। ওরা আমাকে মেরে ফেলেছিল, তুই সব জানিস।
কেন চলে গেলি তুই?
তুই বোকাও তাই, আমাকে খুঁজেছিস কিন্তু না বুঝেই খুঁজেছিস। আমি কত চেয়েছি তোর কাছে আসতে, পারিনি।
তাহলে এখন কেন এলি?
তুইও অমানুষ হয়ে যাচ্ছিস, দেখতে পারলাম না আর। আমি, আমি তোকে
কি বল রেণু?
ভোর হয়ে গেল, রেণু হারিয়ে গেল ভোরের আলোয়। তবে সে হারানো পুরোটা হারানো না, বুঝতে পেরেছে শতাব্দী রেণু ছায়ার মতো আছে পেছনে তার। কিন্তু কেন, যখন ওর অন্ধকার ছিল তখন তো ছিল না রেণু কোথাও, তাহলে এখন আবার কেন? আচ্ছা সত্যি কি ও রেণু? এখন সে আবার সময় কাটে ব্যস্ততায়, ছেলেকে দেওয়ার মতো খুব একটা সময় তার কাছে নেই। তবু বাবা হিসেবে ছেলের খেয়ালতেই নিয়মিত রাখে। আজ সকালে শতাব্দী ঘুমোচ্ছে শুনে বিরক্ত করেননি তিনি। মা মরা ছেলেটার উপর মায়াটা তার একটু বেশি, কিন্তু গত কয়েকদিনের কিছু বিষয় অস্থির করে তুলেছে তাকে। একটা নাম অতীত থেকে আবার বর্তমানে আসতে চাইছে, রেণু। কত বছর হলো? 15 বছর প্রায়। রেণু নামের মেয়েটাকে যখন আলতো করে মাঠের গভীরে শুইয়ে দিয়েছিলেন তখন এত ভয় করেনি তার, কিন্তু আজ করছে। কেন, দুর্বল হয়ে গিয়েছেন নাকি সেদিনের সেই প্রতাপশালী আকবর সাহেব হোসেন? নিজেকেই নিজে জিজ্ঞেস করেন তিনি, উত্তর খুঁজে পান না। কেবল বুঝতে পারেন কিছু একটা ঘটতে চলেছে।
বাবা, বাবা, একটা কথা বলা ছিল।
বলো।
রেণুর কথা মনে আছে বাবা?
কোন রেণু?
আমার ছোটবেলার বন্ধু, যার বাবা তোমার অফিসে কাজ করতেন।
ও হ্যাঁ, মাঝে মাঝেই তো আমাদের বাসায় থাকতো মেয়েটা তোমার সাথে।
হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই। ওর বাসার ঠিকানাটা জানো? আমার একটু দরকার।
বাসার ঠিকানা? আচ্ছা আমি তোমাকে খুঁজে পাঠিয়ে দিচ্ছি। অনেকদিন আগের ব্যাপার তো, এখন ওখানে ওরা থাকে কিনা
সেটাও ঠিক জানি না। আচ্ছা, তাহলে সামের চাচাকে দিয়ে একটু আমার ঘরে পাঠিয়ে দিও। অনেক আগের কথা, ওর বাবার ঠিকানাটাও খুঁজে বের করতে হবে। বাবা সাহায্য করবে, টেনশন নিস না।
আমার বাবার বাসার ঠিকানা দিয়ে কি করবো?
খুঁজবো তোকে কে মারলো। নিজে তো আর বললি না।
বলবো কেন, তুই না জানলে বলতাম।
তুই হাসছিস, নিজের মৃত্যু নিয়ে হাসি পাচ্ছ তো?
মরেছি তো অনেকদিন আগে রে, এখন আর কষ্ট লাগে না।
আমি পাগল হয়ে যাচ্ছি, আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো। তুই নেই রেনু, তুই নেই, তুই নেই।
কিন্তু আমার কথা তো তোর মনে আছে, আমি তো ছিলাম। কোথায় হারালাম সেটা তুই জানতে চেয়েছিলি একসময়, তখন পারিস নি। এখন একটু চেষ্টা করে দেখ।
তাতে লাভ কি? তুই তো আর ফিরে আসবি না,
কে জানে। ফিরবো না ঠিক, তবে লাভ তো কিছু থাকতেও পারে।
তুই বড্ড হেয়ালি করিস।
ওই একটা জিনিসই ভালো পারি আমি।
এই রেনু, রেনু কোথায় গেলি তুই? রেনু,
শতাব্দী সাইকিয়াট্রিস্টের কাছে গেল শেষমেশ। এর একটা বিহিত করা দরকার। এটা সত্যি যে রেনু নামের মেয়েটা তার পুরোটা শিশুকাল জুড়ে জড়িয়েছিল। তার সবকিছু বলতে একমাত্রই ছিল রেনু। রেনুর হঠাৎ করে মরে যাওয়াটা রহস্যময়। এক একজন এক এক কথা বলেছে সবসময় রেনুর মরে যাওয়া নিয়ে। অনেক খুঁজেছে শতাব্দী রেনুকে, পায়নি। প্রথমত কেউ ওকে জানাতেই চায়নি রেনুর মৃত্যু শতাব্দীকে। পরে রেনু সত্যি আর নেই জেনে আগ্রহ হারিয়ে ফেলেছে এত সময়। একটু হয়তো রাগ হয়েছিল রেনুর উপরে, কিন্তু তাই বলে সেই জের এখনো টানার কোনো মানে হয় না। কে জানে, এই সব হয়তো তার মনের কোণে লুকিয়েছিল এতদিন, একেবারে চুপচাপ চুপে চাপে। ডাক্তারের সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে।
তা ঠিক কি সমস্যা হচ্ছে আপনার?
আমি একজন মৃত মানুষকে দেখছি, তার সাথে কথা বলছি।
কতদিন ধরে?
এই প্রায় 12-13 দিন।
আপনি তাকে চেনেন?
হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু রেনু।
দেখতে কি সে ছোটবেলার মতনই আছেন তিনি?
না, একটা নীল কামিজ পরে দেখা করতে আসে আমার সাথে। ও যখন মারা যায় তখন ওর বয়স ছিল 10, এখন যেন আমার সমানই হয়ে গিয়েছে। আসলে ডাক্তার, আমি ঠিক বুঝতে পারছি না কিছু।
টেনশনের কিছু নাই, আপনি নিশ্চিন্তে বাসায় ফিরে যান। আর এই ওষুধগুলো দিচ্ছি, এগুলো ঠিকঠাক সময় করে খাবেন। ওকে
ওকে ডক্টর।
ডাক্তারের চেম্বার থেকে বেরোবার পর মনটা ফুরফুরে হয়ে গেল শতাব্দীর। একটু অপরাধবোধ কাজ করলো, তাড়াতাড়ি রাস্তার পাশের দোকান থেকে এক বোতল পানি কিনে ওষুধ গিলে নিল। এবার তাহলে শান্তি, আগের জীবনে ফিরে যেতে পারবে ও এখন। না, রেনু যে খুব একটা সমস্যা করছিল ওর জীবনে তা নয়। কিন্তু কেন যেন ইচ্ছে করছিল না শতাব্দীর, মনের করে ভয় থরথর করছিল। মনে হচ্ছিল রেনুর মৃত্যুর কারণ জেনে গেলে কিছু একটা ভুল হয়ে যাবে। কি দরকার, একটু চেষ্টা করলে হয়তো হয়ে যেত, হয়তো জেনে যেত রেনু কিভাবে মরেছিল। কিন্তু সেটা জানার কি খুব বেশি দরকার আছে ওর? রেনু কি সত্যি ওর কাছে ফিরে আসবে? ওটা তো সেফ একটা ভুল ছাড়া আর কিছু না। ও মরে গিয়েছে, মৃত মানুষ কারো কাছে আসে না, আসতে পারে না। আকবর সাহেব আজ বেশ আয়েস করে একটা ভাত ঘুম দিলেন। কাটছিল অনেক, কিন্তু তাতে কি, সারা জীবন তো কাজই করে গিয়েছে। গত কয়েকদিন ধরে মনের উপর একটা ভার চেপে বসেছিল তার। শুরুটা হয় 2 সপ্তাহ আগে থেকে। ছেলেরা ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে নরম এক মেয়ের কণ্ঠ শুনে থেমে যান তিনি। না, ওটা ছেলের কোনো বান্ধবীর কণ্ঠ ছিল না। ছেলে সে কণ্ঠের সাথে কথা বলছিল, তাকে ডাকছিল রেনু নামে। তারপরে তো রাতের ঘুম বাদ দিয়ে রেনুর ঠিকানা চাইতে আসলো শতাব্দী তার কাছে। রেনু কি সত্যি এসেছিল শতাব্দীর কাছে? কিন্তু এতদিন পরে কেন? সেটা কি কেবল ওই মেয়েটার জন্য? আকবর সাহেব কি ভুল করে ফেললেন? ওনার কি উচিত ছিল ওই মেয়েটার লাশ রেনুর পাশে কবর না দেয়া? তবে সত্যিই হোক বা মিথ্যে, ব্যাপারটা আর চুকে বুকে গেছে। ডক্টর আলিম রেজার কাছে গিয়েছিল শতাব্দী। আলিম তাদের পারিবারিক ডাক্তারদের ভেতর একজন। সে নিশ্চিত করেছে কেবল সেই নয়, শতাব্দী নিজের রেনুকে মিথ্যে ভেবেছে, নিজের মনের কোনো কল্পনা ভেবেছে। অদ্ভুত রহস্যময় একটা গল্প শুনছি আজকে আমরা কুয়াশাতে। শতাব্দী নামে একটি ছেলে, যে কিনা ঘুমের ভিতরে একজনের ডাক শুনতে পায়, রেনু নামে একটি মেয়ে, যে মেয়েটি তার এখনকার বয়সের না, তার খুব ছোটবেলার হারিয়ে যাওয়া একটা, এবং তার হারিয়ে যাওয়ার ব্যাপারটাও বেশ রহস্যময়। গল্পে বলা হয়েছে এক গোলক ঘাটায় সে হারিয়ে গেছে, তার এই হারিয়ে যাওয়ার পেছনের রহস্য এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু একটু একটু বোঝা গেছে যে তার বাবা অর্থাৎ শতাব্দীর বাবা বোধহয় জানে, শতাব্দীর মা ছিল না, কিন্তু রেনু তার মনের একটা বিরাট অংশ জুড়ে এখনো রয়ে গেছে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। এখন চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, আর সঙ্গে আছে শ্যামি। ফিরছি দ্বিতীয় পর্বের পর।
কে ওখানে?
আমি রেনু। আমাকে চিনতে পারছেন আঙ্কেল?
না না, আমি ভুল দেখছি, আমার আমার মস্তিষ্ক কাজ করছে না। না, তুমি নেই, ডক্টর আলিম বলেছেন তুমি নেই।
সেটা তো আলিম আঙ্কেল আপনার কথা বলেছে, উনি নিজেও ঠিক করে জানেন না যে কত বড় ভুল তিনি করেছেন, এই ভুলের শাস্তিটা তাকেও পেতে হবে।
কিন্তু তুমি এখানে কেন? এখানে কি চাই তোমার?
কিছু না, কেবল একটা উত্তর চাই। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মেয়েকে এভাবে মেরেছেন আপনি? আর শিশু? আমি তো শিশুর কাতারেই পড়তাম, কি নির্দয় ভাবে না প্রথমে আত্মহত্যা করে ফেলেছিলেন আমাকে, আমার এই বাচ্চা শরীরটাকে। তারপর লুকিয়ে ফেলছিলেন পুরো পৃথিবীর কাছ থেকে।
লুকিয়েছি, বেশ করেছি লুকিয়েছি, তাতে কি হয়েছে? আমি ইচ্ছে করে করিনি, আমি আমি হঠাৎ করে সেদিন শুনতে চেয়েছিলে না সংখ্যাটা, মোটমাট হিসেবটা 30 ছাড়িয়েছে, তাদের ভেতর শিশু আর নারী আলাদা করিনি আমি। কেন করব? আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমার তো কোনো শৃঙ্খলা ছিল না।
সেই স্ত্রীকেও তো আপনি নিজেই বেড়েছিলেন, আপনি নিজেই শৃঙ্খলা ভালোবাসতেন না, তাই স্ত্রীকে মেরে একে একে মেরেছেন আরো অনেককে। তবে কষ্টের ব্যাপার হলো আপনি যে সেটা নিজের শরীরের জন্য করেছেন তা না আঙ্কেল, আপনি কোনো কিছুই শরীরের জন্য করেননি, আপনি সবটা করেছেন কারণ আপনি একজন মানসিক রোগী, সেটা আপনিও খুব ভালো করেই জানেন। আপনার ভালো লাগে মানুষকে মেরে ফেলতে, বিশেষ করে নারীদের, তাই না?
হ্যাঁ লাগে, তোমাকে মারার সময়ও আমি কম আনন্দ পাই, আমার কোনো আফসোস নেই, মেয়েদের পিষে ফেলতে আনন্দ পাই আমি। তবে সেটাই সব না, ওদের অর্ধমৃত করে মাটি চাপা দিতে ভালো লাগে আমার, সাথে একটা ক্যামেরা দিয়ে দিই মাটির ভেতরে, অন্ধকারে জ্ঞান ফিরে আসার পর ওদের ছটফটানি দেখতে ভালো লাগে আমার, অনেকক্ষণ ধরে ছটফট করে তারপর এক সময় শান্ত হয়ে একবারের মতো ঘুমিয়ে পড়ে ওরা মাটির নিচে। কি অসম্ভব আনন্দের দৃশ্য, তুমি সেটা বুঝবে না। আমার ছেলে শতাব্দীও আমার মতো হয়েছে, আমার তাতে কোনো ক্ষোভ নেই, বাপ কা বেটা। তুমি কি করে আটকাবে তাকে?
আমি ওকে আটকাবো সেটা কে বলল? ও নিজেই নিজেকে আটকাবে।
সেটা কি করে?
কারণ শতাব্দীর শরীরে আমার রক্ত আছে আকল সাহেব।
কে কে কথা বলল? রাসেলা, তুমি কথা বললে নাকি? রেনু, রেনুকে দেখতে পাচ্ছি কিন্তু রাসেলা তুমি তুমি কোথায়?
আমি রেনুর ভেতরেই আছি আকমল সাহেব, আমরা সবাই এক হয়ে মিশে গেছি। আর কাকে কাকে চাও তুমি? কার সাথে কথা বলতে চাও? তোমার সেই শিকার মারিয়ার সাথে কথা বলতে চাও? ও আছে এখানে, আমরা সবাই আছি এখানে।
না না রেনু, তুমি ভুল, রাসেলাও রাসেলাও আমার মনের ভুল, তোমরা তোমরা সত্য হতেই পারো না। তোমরা তোমরা কি চাও আমার কাছে এতদিন পর?
কিছুই না।
কিছুই না? তাহলে তাহলে কেন এসেছো আমার কাছে?
তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে।
তোমাদের সাথে নিয়ে যেতে মানে কোথায়? কোথায় নিয়ে যাবে তোমরা আমাকে? না না, আমি আমি কোথাও যেতে চাই না, কোথাও না। তোমরা সবাই তোমরা সবাই আমার মনের ভুল, অবশ্যই আমার মনের ভুল।
এবার তাহলে যাওয়া যাক।
না 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 না
বাসায় এসে শতাব্দী ঘুমিয়েছিল, কে জানে হয়তো ডাক্তারের দেওয়া এই ওষুধগুলোর ফল। তবে ঘুমাবার আগে সে রেণুকে দেখতে পায়নি, এক ধরনের আলার্ম নিয়ে ঘুমলো সে আজকে। তবে ঘুম ভেঙে গেল হঠাৎ কাশিম ভাই ডাকে।
কি হয়েছে কাশিম ভাই, কোনো সমস্যা? আমি ঘুমাচ্ছি, পরে আসো।
ছোট সাহ, বড় সাহ উঠতেছেন না, মেঝুতে পড়ে আছে।
কি বলো বাবা, সকালেও তো ভালো ছিল, কি হবে বাবার?
জানি না সাহ, একটু তাড়াতাড়ি করেন, আমি ডাক্তারে ফোন দিচ্ছি, উনি পথে, আপনি একটু আসেন, আমি বুঝতে পারছি না।
দেখি তো চলো বাবার কি হয়েছে দেখি। বাবা বাবা,
সেই আধা ঘন্টা ধরে দেখতেছি তার নড়তেছেন না।
বাবা তো দেখি পাল শোনেন। বাবা বাবা
কি হয়েছে, ওনার এমন হলো কি করে, কোনো সমস্যা হয়েছিল নাকি?
না ডাক্তার আনছেন, কিছুই হয়নি, সব কিছু একেবারে ঠিকঠাক চলছিল, সকালে সব ঠিক ছিল, দুপুরে আজ কাজ কমিয়ে দিয়ে ঘরেই ছিল বাবা, বিশ্রাম নিচ্ছিল।
তখন হয়তো শরীর ভালো লাগছিল না, আপনি একটু খোঁজ নিন এমন কেন হলো, কোনো টেনশন ছিল নাকি?
আর বাবা, বাবার কি হবে?
কিছু হওয়ার মতো আর নেই শতাব্দী, উনি মারা গেছেন। আমি আপনাদের পারিবারিক ডাক্তার, বহুদিন কাজ করেছি আপনাদের সাথে, আমি সবকিছু দেখে শুনে নিচ্ছি, কোনো ঝামেলা যাতে না হয় সেই খেয়ালেই রাখবো আমি। তবে আপনি এটা জানার চেষ্টা করুন, আপনার সাহেব কি নিয়ে টেনশন করছিলেন, সম্ভবত অতিরিক্ত প্রেশার থেকে হার্ট অ্যাটাক করেছেন উনি।
বাবা সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরল শতাব্দী। কাজের লোকেরা খাবার নিয়ে সাদাসাদি করল, তবে সেসব কিছুই খেতে ইচ্ছে করলো না। বিছানায় শুয়ে পড়ল সে, আর শুতে না শুতে আবার ঘুম। ঘুম ভাঙল রবীন্দ্রসঙ্গীতের আওয়াজে, কেউ একজন ঘরের ভেতর বসেই গান গেছে, গলাটা খুব চেনা, রেণুর গলা। ঘুম ঘুম ভাব পুরোটাই কেটে গেল শতাব্দীর।
ভুল ভাবছি, বাবার মৃত্যুর কারণে সব পাল্টে গেল।
তুমি কিছুই ভুল ভাবছো না শতাব্দী, ওরা তোমাকে ওষুধ খেতে দেবে। তুমি আমাকে না দেখতে পারার জন্য ওষুধগুলো খাচ্ছিলে তো, আমি আর আসবো না, আজকে তোর বিদায় জানাতে এলাম। তুমি যখন চাও না তখন আমি তোমার জীবনে থেকে কি করবো বলো?
তুমি তাহলে চলে যাচ্ছ রেনু?
হ্যাঁ যাচ্ছি।
আমাকে তাহলে একা হয়ে গেলাম?
তুমি তো একাই ছিলে শতাব্দী।
কিন্তু বাবা আমার সাথে ছিল সবসময়, এখন বাবাও নেই, আমি আর ওষুধ খাবো না। তুমি যেও না রেনু, অন্তত কেউ একজন থাকুক আমার সাথে, না হোক সেটা আমার মনের ভুল, তাও তুমি থাকো রেনু।
আমি তোমার মনের ভুল না, আমি সত্যি। তুমি আমাকে জানতে চাওনি শতাব্দী, আমি ভেবেছিলাম আর কেউ না হোক তুমি আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর কারণ খুঁজে বের করবে। আমি ভুল ছিলাম, যে মানুষ আমাকে ভুল ভেবে নিয়েছে সে কি করে আমার সাহায্য করবে?
রাগ করলে রেনু?
না রাগ করিনি, কষ্ট পেয়েছি, তুমিও একদিন পেয়েছিলে। আমাকে যখন টেনে হচ্ছে তোমার বাবার গাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিল সেদিন তুমিও কষ্ট পেয়েছিলে, আমাকে ধরার জন্য দৌড়ে গিয়েছিলে, ধরতে না পারার কষ্টে কেঁদেছিলে। কেন সেসব ভুলে গেলে শতাব্দী? মনে রাখার জন্য 10 বছর বয়স কি যথেষ্ট না? আমাকে তুমি ভুলে গেলে, সেই রাতে আমার করা চিৎকার সেসব ভুলে গেলে?
আমি নিতে পারছি না, কেউ আছো? এই চিৎকার থামাও, থামাও চিৎকার। রেনু আমার মনে পড়ে গিয়েছে, সবটা মনে পড়ে গিয়েছে, আমাকে সে সময় ড্রাগ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো, আমি একটু একটু করে তোমাকে ভুলে গিয়েছিলাম, সেই রাতের কথা ভুলে গিয়েছিলাম রেনু, আমি ইচ্ছা করে করিনি, আমার সব মনে পড়ে গিয়েছে রেনু। রেনু কোথায় চলে গেলে রেনু? রেনু
তো
প্রায় পাগলের মতন হয়ে গেছে শতাব্দীর কয়েকদিনে। বাবা নেই, সেটা নিয়ে আর কোনো দুঃখ নেই ওর। বাবাকে মন থেকে ঘৃণা করে এখন সে। কিন্তু রেণু, সেও চলে গিয়েছে ওর জীবন থেকে। কেন, শতাব্দীর কি করার আছে আর? সব অপরাধ বাবার। বাবার অপরাধের শাস্তি তো বাবা পেয়ে গিয়েছে, কিন্তু তবুও রেণু চলে গেল কেন? ঠিক সে সময় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাব ইন্সপেক্টর সোহেলের মাথাতেও। এমন কিভাবে হলো, এত সুস্থ একটা মানুষ এভাবে কেন মরে গেল? কেমন হয়েছিল সেদিন দুপুরে? একটা স্কেচ টানার চেষ্টা করলেন সোহেল। সেদিন দুপুরে বাড়ির কে কোথায় ছিল? শতাব্দী ঘুমাচ্ছিলেন, বাড়ির চাকর কাশিম ছিল রান্নাঘরে, আর বাড়ির আর সব কাজের মানুষের ঘর নিচের তলায়, সেখানেই ছিল তারা। তার মানে এরা না, বাইরে থেকে কাউকে দেখে বা কিছু শুনে মৃত্যু দিকে এগিয়েছেন আকমল সাহেব হোসেন। কিন্তু সেই কেউ একটা আসলে কে? নিজের জিত নিয়ে বেরিয়ে পড়লেন সোহেল। বারবার কেন তার মনে হচ্ছে সব সমস্যার সমাধান আছে ওই বাড়ির ভেতরে, আরেকবার ভালো করে খুঁজে দেখা দরকার।
এই কি হয়েছে এখানে, তো ভিড় কেন?
স্যার আপনি আসিয়া পড়ছেন, আমাদের শত্রুরা পাগল হয়ে গেছে স্যার, আসিফ আচরণ করতেছে, তাকে আটকানো যাইতেছে না।
মানে কোথায় উনি, এখন কোথায়?
ওই যে তাদের উপরে ছিল।
এটাই তোমার দরকার ছিল তাই না? আমি সেটাই করছি, আমিও আমার বাবার মতো হয়ে গিয়েছি। বাবা তোমাকে মেরে ফেলেছে, আমিও আরেকজনকে মেরে ফেলেছি। বাবা মরে গিয়েছে, এখন আমারও মরা উচিত। এই তো তাহলে আজকে আমি মরব, আজকে।
আপনি আমাকে আগে যাবেন না কেন? আমরা মাত্রই দেখছি এই মাত্রে ভরসা নাই টোটাল সাহেব।
শতাব্দীর বাবার টাকা পয়সা থাকায় শতাব্দী ইউনিভার্সিটিতে ভীষণ জনপ্রিয়, বিশেষ করে মেয়েদের কাছে। এবং তার জীবনে প্রচুর মেয়ে এসে গেছে রেণুর পরে। কিন্তু রেণু যখন তার জীবনে ছিল, রেণু কিন্তু খুব সেটা কিন্তু তার খুব ছোটবেলাকার কথা। সেই সময় কি হয়েছিল, রেণু কোথায় চলে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল কেন, আমরা কিছুই জানি না। আরো একটি মেয়ে হারিয়ে যাওয়ার কথা আমরা ইতিমধ্যে দেখেছি। এবং শতাব্দীর জীবন তো বড় অদ্ভুত। শতাব্দীর বাবা, শতাব্দী ভীষণ রহস্যজনক। আমি কোনো কিছু আলোচনা করতে যাচ্ছি না, আমি রহস্যই থাকুক, আমি কোন রকম হিংস দিতে যাচ্ছি না। আমরা চাই আপনারা শেষ পর্যন্ত শুনুন, আপনারা জানুন রহস্য আস্তে আস্তে কি করে তার ভাঁজ ফেলে। তো ঠিক আছে, তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব শুনবো আমরা, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবে রয়েছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। এরকম প্যাথলের বিষয়ে খুব কম দেখেছে সোহেল। শতাব্দী নামে যে ছেলেটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে তাকে কোনোভাবে সন্দেহ হচ্ছে না তার। কিন্তু কেন যেন শতাব্দীর সাথে গত মাসে ঘটে যাওয়া একটা মেয়ের হত্যার সম্পর্ক পাচ্ছেন তিনি? কি সম্পর্ক ছিল শতাব্দীর সাথে মেয়েটি?
আচ্ছা, এই গত মাসে কুসুম নামের একটা মেয়ে মারা গিয়েছে, তার কেস ফাইলটা একটু আনো তো।
ঠিক আছে স্যার।
এবার একটু হলেও হয়তো এই রহস্যের কিনারা করা যাবে।
শতাব্দী হাসপাতালে ভর্তি, তবে এখন অস্থিরতার ভাবটা কমে গিয়েছে ওর ভেতরে। না, রেণু ফিরে আসেনি, কিন্তু মনের অস্থিরতা কমাতে শরীরের উপর একটা ভালো ধাক্কা গিয়েছে শতাব্দী। তাই হয়তো এখন আর আগের মতো ফাঁকা মনে হচ্ছে না নিজেকে, অসময় লাগছে না। কিন্তু অস্থিরতা শুরু হয়ে গেল ওর ভেতর ইন্সপেক্টর সোহেলকে দেখে।
ভালো আছেন তো শতাব্দী সাহেব?
জি ভালো আছি।
সেদিনের ব্যাপারে একটু খোঁজ খবর করার ছিল।
বলুন কি জানতে চান?
আচ্ছা, আপনি হঠাৎ ছাদ থেকে লাফ দিলেন কেন?
সত্যিটা বললে হয়তো বিশ্বাস করবেন না ইন্সপেক্টর, আমাকে পাগলা গারদে পাঠিয়ে দেবেন।
না সেটা করব না, আপনি নিশ্চিন্তে বলতে পারেন আমাকে, আমি চেষ্টা করব সব কিছু স্বাভাবিক রাখার।
তাহলে শুনুন, আর তার আগে ওই দরজাটা একটু বন্ধ করে দিন। ঘট শুরু হয় আজ থেকে 15 বছর আগে। আমার বয়স তখন 10। আমার এক বন্ধু ছিল, হলাই গলার বন্ধু রেনু। ওর বাবা কাজ করতো আমাদের অফিসে, মানে আমার বাবার ব্যবসায়। আমরা একজন একজনকে ছাড়া থাকতেই পারতাম না। আমার মা ছিল না। আমার মায়ের অভাব, বোনের অভাব, বন্ধুর অভাব সবটা পূরণ করে দিয়েছিল ওই রেনু। আমি হয়তো ওকে ভালোবাসতাম, তবে সেটা তখন বুঝতে পারিনি। 10 বছর বয়সে এত কিছু বোঝার মতন আবেগ থাকে না মানুষের মনে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার বাবা আকমল হোসেন দামি দামি একজন মানুষ, সবাই তাকে একদমই চেনে। তবে তার অন্ধকার দিকটা জানতাম কেবল আমি, আর যে মানুষেরা জানত তারা ভাড়া খাটা মানুষ, টাকার বিনিময়ে যা খুশি তাই করতে পারে। আমার বাবার এক অদ্ভুত বাতিল ছিল, নারী সঙ্গ পছন্দ করতেন তিনি, তবে তার চাইতে বেশি পছন্দ করতেন তাদেরকে মেরে ফেলতে। শেষবার তিনি মেরেছেন মারিয়া নামের এক মেয়েকে। আমি এদের কাউকে চিনি, কাউকে চিনি না। আমার বাবার এই মানসিক বিকৃতি মেনে নিতে পারেনি আমার মা, প্রতিবাদ জানিয়েছিলেন। মারা পড়তে না আমার মা। এরপর তো বাবার আর কোনো বাধাই থাকে না, সে একের পর এক নারীকে নিজের শিকার বানাতে শুরু করে। বাবার নজর ছিল মারাত্মক, সেই নজর থেকে বাঁচতে পারেনি রেনু। কেবল রেনু না, রেনুর মতো আরো শিশুকেও হয়তো বলে দিয়েছিল বাবা। তবে আমি দেখেছিলাম রেনুকে। রেনু মাঝে মাঝে আমাদের বাসায় থেকে যেত। রেনু ওর বাবা মা চাইতেন আমাদের এই সম্পর্কটাকে আরেকটু বাড়িয়ে তুলে যদি রেনুকে আমার সাথে বিয়ে দিয়ে দেওয়া যায়। তাদের এই বাড়াবাড়ি উৎসাহ রেনুকে বাধ্য করতো আমাদের বাসায় থাকতে। আর আমি মাকে হারিয়ে রেনুকে আটকে ধরেছিলাম। ও না থাকতে চাইলে খুব কষ্ট পেতাম, রেনু আমার কষ্ট সহ্য করতে পারত না, ও থেকে যেত আমাদের বাসায়। আমার বাবা ঠিক কয়বার টর্চার করেছে ওই 10 বছরের মেয়েটার উপর সেটা আমি ঠিক জানি না। আমার মাথারও কখনো ঢোকেনি ব্যাপারগুলো। শেষ যখন রেনুকে দেখলাম তখন যেন হুট করেই সব বুঝে গেলাম আমি। বাবা রেনুকে টেনে হুঁচড়ে নিয়ে যাচ্ছিল একটা টিপের ভেতর, শরীরটা রক্তে মাখা ছিল। বাবা চলে গেলে থরথর করে কাঁপতে থাকি আমি। ধীরে ধীরে বাবার ঘরে গেলাম, ওখানে অনেক সিঁড়ি জমেছিল, সেগুলোতে বাবা কখনোই হাত দিতে দেননি আমাকে। আরো পরিষ্কার ভাবে বলতে গেলে আমাদের বাড়ির ওই দিকটাতে বাবা ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি ছিল না। আমি তখন একটু বড় হয়েছি, কি মনে হতে বাবার ঘরের ওদিকটাতে উঁকি দিলাম। কিছু একটা শব্দ কানে এলো আমার, সেটা শুনেই ভেতরে ঢুকলাম। ভেতরে প্লেয়ারে একটা অডিও চলছিল, ওটা শুনলাম। আমার বাবাকে আরো ভালো করে জানলাম। কি ছিল ওই সিঁড়িগুলোতে? মানুষের চিৎকার, মৃত্যুর ঠিক আগে আগে মানুষকে বাঁচার জন্য চিৎকার করতে শুনেছেন আপনি? সেটাই শুনলাম আমি। আমার বাবার অন্ধকার দিক, সে নারী আর শিশুদেরকে মেরে ফেলার আগে তাদের চিৎকার রেকর্ড করে রাখত। আর আমার রেনুর সিঁড়িটা ওখানে ছিল। আমি আস্তে আস্তে ফিরে গেলাম নিজের ঘরে। এরপর কিছু জানতে চাননি আপনার বাবার কাছে? রেনুকে খোঁজেননি? রেনুর বাবা মা রেনুকে খোঁজেনি? আমার খুব জ্বর এসেছিল ইন্সপেক্টর, এটুকুই কেবল মনে আছে। জ্বরের ঘরে কি বলেছিলাম আমি জানি না, তবে এরপর থেকে নিয়মিত ড্রাগ দেওয়া হতো আমাকে। একটা সময় আমি ভুলে গিয়েছিলাম রেনুর কথা, ওকে সে ড্রাগের নেশার ভেতরেও অনেক খুঁজেছি। একবার আশা পেয়েছি, আরেকবার হাল ছেড়ে দিয়ে ভেবেছি কি হবে এসব করে। বাবা বলেছিল রেনু নাকি গোলক ধাঁধায় হারিয়ে গেছে। খুব ভালোবাসতাম বাবাকে, বারবার মনে হতো ওই রাতে আমি যা দেখেছি সেগুলো স্বপ্ন ছিল। পরে একটা সময় রেনুকেও ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার জীবনে চলে আসলো কুসুম নামের একটা মেয়ে। আমি কিন্তু ইন্সপেক্টর কখনোই কোনো মেয়েকে বিয়ে করা ভালোবাসার পক্ষে ছিলাম না, কারণ আমি জানতাম আমার শরীরে বাবা ব্যস্ত হয়েছে। রেনুর কথা সেভাবে মনে ছিল না আমার, মায়ের কথা মনে ছিল। বারবার ভয় পেতাম আমার সঙ্গী যে হবে তাকে হয়তো আমি মেরে ফেলব, ঠিক যেমন ভাবে মাকে মেরে ফেলেছিল বাবা। কখনো তাই কারোর সাথেই সম্পর্কে জড়ায়নি। মেয়েরা কেঁদেছে, অনুরোধ করেছে, কিছুতেই কোনো কাজ হয়নি। এভাবেই চলত যদি কুসুম নামের মেয়েটা মরে না যেত। কুসুম মরলে কি করে? আমার জেলে যাওয়ার ভয় নেই ইন্সপেক্টর, আমি ওকে মেরে ফেলেছিলাম, এই আমি। মাতাল ছিলাম আমি সেদিন। তার কিছুদিন আগে কুসুম আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি ওকে না বলে দিয়েছিলাম। সেদিনও আবার হাজির হলো, কি মনে হলো জানি না, প্রচন্ড মারলাম, মাতাল ছিলাম বলে কিনা জানি না, খুব ভালো লাগলো আমার ওকে মেরে। একটা সময় মরে গেল হয়তো মেয়েটা।
মানে আপনি নিশ্চিত ছিলেন না?
বাবা বলেছিল কুসুম নামের মেয়েটা আমার হাতে মার খেয়ে মরে গিয়েছে, তার লাশের ব্যবস্থাও করা হয়ে গিয়েছে। আমাকে বাঁচানোর জন্য কত কিছুই না করলো বাবা, কিন্তু এরপর থেকে রেনু আমার কাছে আসতে শুরু করলো।
কে?
রেনু, আমার ছোটবেলার সেই বান্ধবী।
কিন্তু কিন্তু সে তো অনেক আগেই।
জানি, আমি আমার মনে হয়েছিল আমি ভুল দেখছি, আসলে কোনো ভুল ছিল না ওতে। রেনু এসেছিল, ও কষ্ট পেয়েছিল, আমি আমার বাবার মতো হয়ে গিয়েছি, আমি আমার বাবার মতন একটা মেয়েকে মেরে ফেলেছি, এটা কোনোভাবেই ও নিতে পারছিল না। আমাকে বারবার বলছিল, শতাব্দী আমার মৃত্যুর কারণটা জানো।
কিন্তু সেটা তো আপনি আগে থেকেই জানতেন।
আমার কিছুই মনে ছিল না ইন্সপেক্টর, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়েই হয়তো ভালো ছিলাম। কিন্তু রেনু এসে আবার আমাকে সব মনে করিয়ে দিল, আমি সব আবার মনে করতে পারলাম। তবে একটু দেরি হয়ে গেল তাতে।
দেরি কেন?
আমি ভেবেছিলাম এটা বুঝি আমার মানসিক সমস্যা। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওনার দেওয়া ওষুধও খেয়েছিলাম। ওই দিন বাবার মৃত্যু হয়েছিল, আমি সেদিন ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম, ভেবেছিলাম আর বুঝি রেনুকে দেখা যাবে না। কিন্তু 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 রেনু এসেছিল।
কখন?
বাবার মৃত্যুর পরপরই। ও কষ্ট পেয়েছিল, আমি ওকে বিশ্বাস করিনি, সেটাতে খুব আঘাত পেয়েছিল। আর তারপর
তারপর
তারপর রেনু চলে গেল আমার কাছ থেকে। ওই শেষ মানুষটা ছিল যে আমার সাথে ছিল, ও চলে গেল। আপনি কি আমাকে এবার গ্রেপ্তার করবেন ইন্সপেক্টর?
কি অভিযোগে?
কুসুমকে মেরেছি আমি, সেই অভিযোগে?
সত্যি আপনি মেরেছেন? তো
জানি না ইন্সপেক্টর, আমি কিছুই জানি না।
রাতে ইন্সপেক্টর সাহেব অনেকক্ষণ সময় নিয়ে পুরো বিষয়টা ভাবেন। বারবার তার মন টানছিল আকুল সাহেব হোসেনের বাড়ির দিকে, কি যেন আছে ওর বাড়িতে। মনে হচ্ছে ওখানে গেলেই বুঝি সব সমস্যার সমাধান হবে, বাড়িটাকে বাদ দিয়ে কেস সলভ করা সম্ভব নয়। কিন্তু কি যে এমন আছে ওর বাড়িতে সেটাই ঠিক করে বুঝতে পারলেন না সাহেব। শেষ রাতের দিকে তার মনে হলো আরেকবার যাওয়া দরকার ওই বাড়িতে, আর কিছু না হোক শতাব্দী হোসেনের বাবার ওই সিডির ঘরটা তো দেখা যায়। একজন মানুষ কি করে এত সাইকো হতে পারে বুঝে উঠতে পারছিলেন না তিনি।
ও পুলিশ স্যার, আসেন স্যার, ভিতরে আসেন, বসেন।
আচ্ছা, আমি একটু এই বাড়ির ঘরগুলো দেখবো, আপনি আপনার কাজ করুন, আমি আমার মতন দেখে নিচ্ছি।
জি আচ্ছা স্যার।
বাহ, ঘরগুলো বেশ সুন্দর তো।
প্রায় দুই ঘন্টা ঘরে ঘরে ঘুরে বেড়ানোর পর অবশেষে আকমল সাহেব হোসেনের বাড়ি থেকে বেরিয়ে পড়লো সাহেব। রহস্য সব পরিষ্কার হয়ে গিয়েছে, তার কাছে এখন সবটাই পানির মতো। কিন্তু তবু বিশ্বাস হতে চায় না, এমনটাও হয়, এভাবেও হয়। সেদিন দুপুরে শতাব্দীর সাথে দেখা করতে হাসপাতালে গেলেন ইন্সপেক্টর সাহেব। শতাব্দীর সাথে হাই হাই করে ওর হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। একটু অবাক হলো শতাব্দী, তবে কিছু বলল না, মুখ বুঝে নিয়ে নিল চিঠিটা।
শতাব্দী, আপনি এই চিঠিটা যখন পড়বেন তখন হয়তো আমি আপনার এই কেসের সমস্ত ফাইলপত্র বন্ধ করে দেওয়ার কাজ করছি। আমার বিবেক আমাকে এমনটাই করতে বলেছে, কারণ আমি জানি আপনি নিরাপরাধ। তবে আরো একটা বিষয় জানি আমি, আর সেটা হলো আপনি মানসিক রোগে ভুগছেন। এই সমস্যাটা হয়তো বর্তমানে আর নেই, হয়তো ভবিষ্যতেও থাকবে না। তবে যদি কখনো ঝামেলা মনে হয়, কখনো রেনুকে দেখতে পান, তাহলে ডাক্তারের সাথে আলাপ করবেন। এবার আসি রেনু প্রসঙ্গে। আপনি রেনুর মৃত্যু সম্পর্কে কতটা জানেন? এটা ঠিক যে রেনু মারা গিয়েছে আপনার বাবার হাতেই। আপনার বাবা রেনুকে একটা জিপ গাড়িতে করে দূরে নিয়ে গিয়েছিল, সেখানেই হয়তো মেরে ফেলেছিল তিনি রেনুকে, সেখানেই হয়তো তিনি রেনুকে মেরে ফেলেছিলেন।
কিংবা আরো আগেই মৃত্যু হয়েছে রেনুর। এমনটাই আপনি জানেন। আর অবাক করা বিষয় হল, আপনি যে রেনুকে দেখেন, যে রেনু এখন আপনার সাথে এসে কথা বলে তার জানার পরিধিটাও অতটুকুই। সেও কেবল এতটুকুই জানে যে আপনার বাবা তাকে মেরে একটা জিপ গাড়িতে করে নিয়ে গিয়েছিল, তার চিৎকার রেকর্ড করে রেখেছিল, ভিডিও করেছিল। কিন্তু কেন বলুন তো, আপনারা দুজন একই রকম কিভাবে জানেন বলতে পারেন? আমি পারি, কারণ রেনু বলতে আলাদা কেউ নেই আসলে। রেনুকে তৈরি করেছেন আপনি, বলছি না যে সচেতনভাবে, তবে অবচেতন মনে আপনি রেনুকে ভুলে গিয়েছিলেন বলে ভাবছেন। আদতে কখনো রেনুকে ভুলতে পারেননি আপনি, আপনার মনের কোথাও না কোথাও লুকিয়েছিল রেনু। রেনুর মৃত্যুর ব্যাপারটি আপনাকে প্রচন্ডভাবে নাড়া দেন। পরবর্তীতে আপনার বাবার দেয়া ড্রাগসের কারণেই হোক কিংবা অন্য কারণে, আপনি আপনার মনের ভেতরে থাকা রেনুর স্মৃতিটাকে চাপা দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই রেনুই আবার বেঁচে ওঠে আপনার ভেতরে নতুন করে, যখন কুসুম নামে মেয়েটি মারা যায় আপনার হাতে। অথচ আপনি সেটাই মনে করেন, কিন্তু কুসুম মেয়েটি কিন্তু আপনার হাতে মারা যায়নি, তাকে মেরেছিলেন আপনার বাবা। এবার আপনার মনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলি এক এক করে। প্রথম প্রশ্ন, আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি কি করে জানলাম যে রেনু আসলে নেই, তাকে তৈরি করেছে আপনারই অবচেতন মন। আমি আজ ভোরে আপনার বাসায় গিয়েছিলাম, তখন আপনার ঘর থেকে একটা টেপ রেকর্ডার পাই আমি, তাতে আমি আপনার বাবার সাথে রেনু নামের একটি মেয়ের কথাবার্তা শুনতে পাই। আপনার মা রাসেলও ছিলেন সেখানে। কি ভাবছেন, আপনার মা আবার এখানে কোথেকে এলো? তিনি এলেন কারণ আপনার মনে রেনু যেমন ছিলেন, ছিলেন আপনার মাও। এই দুজন মানুষের সাথে হওয়া অত্যাচার আপনার মনের ভেতরে দাগ কেটে দিয়েছিল খুব গভীরভাবে। সেদিন দুপুরে ঠিক কি হয়েছিল আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি ডাক্তারের দেওয়া ওষুধ খেলেন, তারপর ঘুমিয়ে গেলেন। এর ভিতরেই আপনার রেনু নামক সত্তাটি প্রকাশ পেল। সে এগিয়ে এলো আপনার বাবার ঘরের দিকে। অবশ্যই রেনুর বাহক ছিলেন আপনি। তাহলে আপনার বাবা কিভাবে রেনুকে দেখতে পেলেন? আপনার বাবা সেদিন দুপুরে বেশ খানিকটা মদ্যপান করেছিলেন, আর তার মাথায় সেই রেনু বিষয়ক ব্যাপারটা খেলা করছিল সারাদিন ধরে। অতিরিক্ত স্নায়ু চাপে থাকা অবস্থায় রেনুর কণ্ঠ শুনে নিজেই একটা রেনুর মূর্তি দাঁড় করিয়ে ফেললেন তিনি। আমি জানতে পেরেছি আপনি বেশ ভালো কণ্ঠ বদল করতে পারেন। রেনু কিংবা আপনার মায়ের কণ্ঠ বদল করে কথা বলতে একটু অসুবিধা হয়নি আপনার? রেনু এবং আপনার মা এই দুজনের চলে আসায় অস্থির হয়ে পড়েন আপনার বাবা, হার্ট অ্যাটাক করেন, তিনি মারা যান। কিন্তু আপনার ঘরের এই ট্যাপ রেকর্ডারে নিজের সমস্ত কুকৃতির কথা বলে যান তিনি। আপনার বাবা খুব ঠান্ডা মাথার একজন মানুষ ছিলেন। তিনি কেবল কাউকে মরেই রেহাই দিতেন না, তাকে অর্ধমৃত করে তারপর কবর দিয়ে দিতেন। কবরে লাগাতেন ক্যামেরা, যাতে সেই মানুষটির ছটফট করে ওঠার দৃশ্যটি, তার প্রাণ শেষ হওয়ার ব্যাপারটি নিজ চোখে দেখতে পারেন। খুবই কুৎসিত ব্যাপার, তবে এটাই সত্যি। কিন্তু অদ্ভুত বিষয় হল, আপনার রেনু সেটা জানত না। কারণ কারণ আপনি নিজেও জানতেন না আপনার বাবার মানসিক বিকৃতির এই দিকটার কথা। এবার পরের প্রশ্ন, আমি কি করে জানলাম যে কুসুমকে আপনি মারেননি? কারণ কুসুমের মৃত্যুর আগের চিৎকারগুলো আমি খুঁজে পেয়েছি, অবশ্যই সেটা আপনার বাবার ঘরে। কুসুমের হত্যাকারী যদি আপনি হতেন, তাহলে আপনার বাবা তার চিৎকার রেকর্ড করার সময় পেতেন না। সেদিন আপনি মাতাল ছিলেন, বুঝতেও পারেননি কতটুকু আঘাত পেয়েছে কুসুম। আপনার বাবা কুসুমকে দেখে ফেলে, আর তার ভিতরে পশু জেগে ওঠে, মরতে হয় কুসুমকে। সেই একইভাবে ভিডিও করা হয় কুসুমের, একইভাবে চিৎকার রেকর্ড করা হয়। আপনি সেটা জানেন না, কারণ আপনি কেবল এতটুকুই জানেন যে আপনার বাবা অডিও রেকর্ড করে, ভিডিও নয়। না, আপনার ধারণা ভুল, তিনি মানুষ ছিলেন না। পিশাচ বলতে যদি কিছু থাকে, তাহলে সেই আখ্যা তাকে দেয়া যায়। তবে এত সব কিছুতে একটা লাভ হয়েছে, আর সেটা হলো কুসুমের মৃত্যু আপনার ভিতরে রেনুকে জাগিয়ে তুলেছে, না হলে আরো অনেকের মরতে হতো আপনার বাবার হাতে। পুরো বিষয়টিতে আপনার ভূমিকা ছিল কেবল ওই আকমল হোসেন সাহেবের মৃত্যুর ব্যাপারটি। এই জন্য ইচ্ছে করলেই আমি আপনাকে শাস্তি দিতে পারি, কিন্তু সেটা চাইছি না আমি। আপনার জায়গায় আমি হলেও এটাই করতাম। আর তাছাড়া আপনি কোনো কিছুই সজ্ঞানে করেননি। শেষে কেবল এটাই বলবো, একজন মানসিক ডাক্তারের কাছে চলে যান, ভয় পাবেন না।
আপনি ভালোবাসতে পারেন, আপনার বাবার কুৎসিত দিকের কিছুটা হয়তো আছে আপনার ভেতরেও, তবে সেটুকু হয়তো নেই হয়ে যাবে যদি আপনার মায়ের ছেলে হয়ে নিজেকে গড়ে তোলেন আপনি। ভালো থাকবেন।
শেষ করে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল শতাব্দী। ওর শরীর এখন অনেকটা ভালো, ডান হাত নাড়াতে পারছে পুরোপুরি। সেই হাত দিয়ে রেনুর হাত ধরল।
ইন্সপেক্টর লিখেছেন তুমি মিথ্যে, আমার মনের কল্পনা, আলাদা বলে তোমার কিছু নেই।
তাতে কি হয়েছে, না হয় তোমার কল্পনাই হলাম।
আচ্ছা রেনু, তোমার মুখটা আমার এত পরিচিত মনে হয় কেন?
কারণ ইন্সপেক্টর ভুল বলেননি, আমি তোমার কল্পনায় আছি। আমাকে তুমি ভেবে নিয়েছো তোমার মায়ের মতন করে। আমার চেহারা বলতে কিছু নেই শতাব্দী, আমাকে তোমার মায়ের চেহারা দিয়েছো তুমি।
তা হোক, কল্পনাই হোক, তবু চলে যেও না।
যাব না। তাহলে তোমার ডাক্তার দেখানো?
ওটা না হয় পরে কোনোদিন দেখিয়ে নেব।
শতাব্দী, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
কি কথা রেনু?
আমি তোমাকে ভালোবাসি শতাব্দী।
এই কারণেই তুই থেকে তুমি বলছো বুঝি?
সেটা তুমিও আমাকে তুমি বলছো।
আমিও তোকে খুব ভালোবাসি রেনু, পাগল হয়ে না হয় তোর সাথে থাকি, আর তুই না হয় আমার কল্পনা হয়ে আমার কাছে থাক।
আজকের গল্প, আজকের গল্পের নাম ছিল গল্প লোকের মানুষ। লিখেছেন বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সে গুস্তা বিস্তারি এবং সান্দে ছিলেন খালিদ। আর এখন জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম। আকমল হোসেন সাহেব হয়েছেন মঞ্জু, শতাব্দী হোসেনের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, রেনুর চরিত্রে ছিলেন শাড়ি, রাসেলের চরিত্রেও শাড়ি, ডাক্তারের চরিত্রে লোবান, ডাক্তার দুইয়ের চরিত্রে খালিদ, ইন্সপেক্টর সোহেলের চরিত্রে অভিনয় করেছেন রেহান, কাশেমের চরিত্রে ছিলেন মনির এবং লতিফের চরিত্রে এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টার পর কুয়াশা হাজির হচ্ছি। কিন্তু যাবার আগে আরো একবার বলছি, কুয়াশা 3 বের হয়েছে স্টুডেন্ট ওয়েস্ট থেকে, স্টল নাম্বার 106, 107, 108। আবারও বলছি স্টুডেন্ট ওয়েস্ট, স্টল নাম্বার 106, 107, 108। কালকে ভ্যালেন্টাইন্স ডে, আপনার স্টলে আসলে অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। কালকে থাকছি একেবারে বিকেল থেকে রাত পর্যন্ত। ভালো থাকুন, সুন্দর থাকুন, ফাল্গুনের শুভেচ্ছার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স, শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশন বিটি.কম।